বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 30 জানুয়ারি, 16 মাঘ এবং ফার্সি 10 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে অধিকৃত আলকোৎসে ইন্তিফাদা বা গণজাগরণ নিয়ে ইসরায়েলি গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকদের উদ্বেগ এবং বাংলাদেশে চিনির বাজারে অস্থিরতা সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের অবস্থান অক্ষুণ্ণ রাখতে অর্থনৈতিক সমৃদ্ধির উপর জোর দিলেন সর্বোচ্চ নেতা। মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইসরায়েলকে রক্ষা করা যাবে না, নাসের কানিয়ানির বক্তব্য। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জম্মু কাশ্মীরের মানুষ আমাকে হ্যান্ড গ্রেনেড দেয়নি, উন্মুক্ত হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েছে, রাহুল গান্ধীর আবেগঘন মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, যে কোনো দেশের অবস্থার উন্নতি মূলত ওই দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত। যখন একটি দেশের মুদ্রা দুর্বল হয় এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা হ্রাস পায়, তখন আজকের বিশ্বে ওই দেশের বিশ্বাসযোগ্যতা ও অবস্থান নিচে নেমে যায়। বিশ্বে দেশের অবস্থান অক্ষুণ্ণ রাখতে অর্থনৈতিক সমৃদ্ধি জরুরি। বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কোম্পানির কর্মকর্তা এবং একদল পণ্য উৎপাদনকারী ও উদ্যোক্তা আজ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, দক্ষ তরুণ জনশক্তি থাকা প্রতিটি দেশের জন্য গৌরবের, কিন্তু বেকার থেকে গেলে তা ওই দেশের জন্য লজ্জার। সরকারকে তরুণদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বিশ্বে ইরানের পণ্যকে রপ্তানি খাতে প্রতিযোগিতা করার পর্যায়ে উন্নীত করতে হবে, অর্থাৎ পণ্যের গুণমান বৃদ্ধি করতে হবে এবং পণ্যের মূল্য কমাতে হবে। যেসব কাজ খুব জরুরি তার মধ্যে এটি হল একটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রতি তেহরানের সার্বিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব অনুযায়ী IRGC-কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেওয়া হলে ইরান কঠোর ব্যবস্থা নেবে। সম্প্রতি ইউরোপের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার শিকার চার ইরানি সংসদ সদস্যের সঙ্গে রোববার তেহরানে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির আবদুল্লাহিয়ান। তিনি ইরানি সংসদ সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইউরোপীয়রা ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থা, এদেশের জনগণ, এমনকি প্রবাসী ইরানি নাগরিকদের মানসিকতা বা চিন্তা চেতনা উপলব্ধি করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি নিষেধাজ্ঞার শিকার ইরানি সংসদ সদস্যদের বলেন, আপনাদের উপর নিষেধাজ্ঞা প্রমাণ করে যে আপনারা কার্যকরভাবে দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছেন যা ইউরোপীয়রা সহ্য করতে পারেনি। গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন বা EU ইরানের 30 জন কর্মকর্তা ও সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের একটি সামরিক ওয়ার্কশপে শনিবার রাতের ড্রোন ব্যর্থ হামলাটি ইহুদিবাদী ইসরায়েল চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি লিখেছে, ইসরায়েল শনিবার মধ্যরাতে ইরানের একটি সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। দৈনিকটি দাবি করেছে, ইরানের স্পেস রিসার্চ সেন্টারের একটি অস্ত্র গোলাবারুদ তৈরির কারখানায় ছোট আকারের ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, এই কারখানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় বলে মার্কিন সরকার অনেক আগে এটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। গত মাসে উগ্র যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর ইরানের অভ্যন্তরে হামলা চালাল তেল আবিব। এর আগে গতকাল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইস্পাহানের একটি সামরিক ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইহুদিবাদী ইসরায়েল সরকারকে রক্ষা করা যাবে না, বরং বিশাল অভ্যন্তরীণ সংকটের কারণে এই বর্ণবাদী সরকার ধ্বংস হয়ে যাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি রোববার একাধিক টুইটার বার্তা প্রকাশ করে এই মন্তব্য করেছেন। কানিয়ানির টুইটার বার্তায় বলা হয়, ইসরায়েলের সর্বশেষ 5টি মন্ত্রিসভার প্রত্যেকটি এক বছরের কম সময়ে ভেঙে পড়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভারও একই পরিণতি হবে বলে আশা করা যায়। টুইটার বার্তায় আরও বলা হয়, মার্কিন সরকার আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বর্ণবাদী ইসরায়েল সরকারকে রক্ষা করে যাচ্ছে, কিন্তু এই অর্থ তেল আবিবকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যথেষ্ট নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সরকার প্রচণ্ড রকমের অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন। তিনি বলেন, দখলদাররা তাদের বাঁচার শেষ আশাটুকু হারিয়ে ফেলছে এবং বিষয়টি ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি মুক্ত করার ব্যাপারে আশাবাদী করে তুলছে। ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ তেল আবিবে নতুন করে বিক্ষোভ করার পর কানিয়ানির এসব টুইটার বার্তা প্রকাশিত হল। নেতানিয়াহুর সরকার ইসরায়েলের বিচার বিভাগের সংস্কারের জন্য যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তাঁর দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে পশ্চিমা পক্ষগুলোর কাছ থেকে বিশেষ বার্তা নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী রোববার তেহরান সফর করেছেন। 2015 সালে স্বাক্ষরিত ওই সমঝোতা থেকে 2018 সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর থেকে এটি অকার্যকর হয়ে রয়েছে এবং এটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা চলছে। গতকাল বিকেলে তেহরানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান জানান, আজ কাতারের পররাষ্ট্রমন্ত্রী পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলোর কাছ থেকে পাঠানো বার্তা আমাদের কাছে হস্তান্তর করেছেন। তিনি 2021 সালে এই সমঝোতা পুনর্বহালের আলোচনার সময় এ ব্যাপারে কাতারের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। এখনও ওই সমঝোতা আবারও কার্যকর করার লক্ষ্যে বার্তা আদান প্রদান সহ কাতার যেসব প্রচেষ্টা চালাচ্ছে সেজন্য দেশটিকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও 2021 সালের গোড়ার দিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করে এই সমঝোতায় প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
জনগণের ভোটে ক্ষমতায় না এসে অন্য কোনো উপায়ে সরকার গঠন করলে সেদেশের উন্নয়ন কখনো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আজ সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও রাজউক আয়োজিত 11টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিল তারা কখনো জনগণের জন্য কাজ করেনি। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে এখন এত উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে তারা। এ সময় তিনি 2023 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে জানিয়ে সবাইকে আবারও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
এবং আমরা জনগণের জন্য কাজ করেছি, জনগণ আমাদের ভোট দিয়ে 2014 সালে নির্বাচিত করেছে, জনগণ আমাদের ভোট দিয়ে 2018 সালে নির্বাচিত করেছে। সেটা একটিমাত্র কারণ যে আমরা তাদের উন্নয়নে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। বাংলাদেশ অন্তত এই 14 বছরের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে, আমি আশা করি এটা সকলে একটু বিশেষভাবে লক্ষ্য করবেন, আর এটা সম্ভব হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে এটা সম্ভব হয়েছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জোর চেষ্টার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী। গেল সপ্তাহে জেলা প্রশাসকদেরও এ বিষয়ে সতর্ক ব্যবস্থাপনা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। তবে এরই মধ্যে দাম বৃদ্ধির সরকারি ঘোষণা আসার পর বাজারে আবারও বাড়ল চিনির দাম। এতদিন কেজি 110 টাকা বিক্রি করা চিনি এবার দাম বেড়ে 125 টাকা হয়ে গেছে। ভোক্তাদের নাবিশ্বাস উঠলেও বাজার সিন্ডিকেট ভেঙে চিনির দাম স্বাভাবিক করতে বরাবরের মতো ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। জম্মু কাশ্মীরের মানুষ আমাকে হ্যান্ড গ্রেনেড দেয়নি, উন্মুক্ত হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েছে। রাহুল গান্ধীর এই বক্তব্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, জম্মু কাশ্মীরের মানুষ আমাকে হ্যান্ড গ্রেনেড দেয়নি, উন্মুক্ত হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েছে। তিনি আজ সোমবার শের-ই কাশ্মীর স্টেডিয়ামে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
জম্মু কাশ্মীর কে লোগো নে মুঝে হ্যান্ড গ্রেনেড নেই দিয়া, আপনে দিল খোল কর তিয়ার দিয়া, গলে লাগে।
রাহুল বলেন, তারা আমাকে আলিঙ্গন করেছে, আমি খুশি যে তারা সবাই আমাকে তাদের আপন হিসেবে গ্রহণ করেছে, শিশু ও বৃদ্ধরা আমাকে এখানে স্নেহ ও চোখের পানিতে স্বাগত জানিয়েছে। রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন, আমি জানি যে আমরা যদি ভালোবাসার সাথে দাঁড়াই এবং ভালোবাসার সাথে কথা বলি তবে আমরা সফল হব, আমরা শুধু তাদের আদর্শকে পরাজিত করব না, তাদের হৃদয় থেকেও মুছে ফেলব। বিজেপি জীবনযাপনের একটা রাজনৈতিক পথ দেখিয়েছে, আমাদের প্রয়াস অন্য পথ দেখানোর, যেটি হলো প্রেমের এবং ভারতের পথ। আমরা একটি ছোট পদক্ষেপ নিয়ে বিদেশের বাজারে ভালোবাসার দোকান খোলার চেষ্টা করছি বলে মন্তব্য করেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরান সম্পর্কে জার্মান চ্যান্সেলরের হস্তক্ষেপমূলক অবস্থানের পুনরাবৃত্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। নাসের কানিয়ানি সাফি বলেছেন, জার্মান দাবিদারদের উচিত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদীরা যেভাবে অপরাধযোগ্য চালাচ্ছে সেদিকে মনোযোগ দেওয়া। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস সম্প্রতি আর্জেন্টিনা সফরে গেছেন, সেখানে গিয়ে তিনি জেনিনে ফিলিস্তিনি জনগণের উপর নতুন করে চালানো হামলার প্রতি কোনোরকম ইঙ্গিত না করে উল্টো ইরানের সরকার ব্যবস্থার বিরুদ্ধে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জার্মান চ্যান্সেলরের ওই হস্তক্ষেপকামী বক্তব্যের জবাবে জেনিনে কদিন আগে সংঘটিত ইসরায়েলি হত্যাকাণ্ডের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। ভয়াবহ ওই হত্যাকাণ্ডের ব্যাপারে ওলাফ শোলস টু শব্দটিও করেননি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসের সঙ্গে কথা বলতে রাজি আছেন বলে খবর দিয়েছে তার আবাসিক প্রাসাদ ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ওলাফ শোলস রুশ নেতার সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করার পর ক্রেমলিন এই প্রতিক্রিয়া জানাল। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার মস্কোয় একথাও বলেছেন যে শোলসের সঙ্গে এই মুহূর্তে পুতিনের কোন টেলিফোন আলাপের কর্মসূচি নেই। পেসকভ বলেন, কর্মসূচি না থাকা সত্ত্বেও জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে পুতিনের আপত্তি নেই। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অধিকৃত জেরুজালেম আল কুদসে নতুন করে ইন্তিফাদা সংঘটিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী বাবুল আক্তার।
সোমবার সকালে সংবাদ সূত্র জানিয়েছে যে অধিকৃত জেরুজালেম আল কুদসে ইহুদিবাদী ইসরায়েলি সৈন্য এবং ফিলিস্তিনি যুবকদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে। অধিকৃত জেরুজালেমের জাবাল আল মাকবার এলাকায় ইহুদিবাদী সেনা ও ফিলিস্তিনি যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী সেনারা কাঁদানে গ্যাস, সাউন্ড বোমা নিক্ষেপ এবং গুলি করে কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করেছে। এ সময় দুই পক্ষের তীব্র সংঘর্ষে পাথরের আঘাতে একজন ইহুদিবাদী সেনা আহত হয়। ইহুদিবাদী বাহিনী এই এলাকায় ফিলিস্তিনি বিক্ষোভ দমনের লক্ষ্যে জাবাল আল মুকবার শহরে হামলা চালানোর পর সংঘর্ষের ঘটনা ঘটে। এক ফিলিস্তিনি শহীদ পরিবারের সমর্থনে মূলত এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সম্প্রতি অধিকৃত ভূখণ্ডে, বিশেষ করে কুদসে শাহাদাত পিয়াসী ফিলিস্তিনিদের দুটি অভিযানে 9 ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত এবং 14 জন আহত হওয়ার পর এই শহরে উত্তেজনা চরম আকার ধারণ করে। গত বৃহস্পতিবার ভোর রাতে জেনিন ক্যাম্পে ইহুদিবাদী সেনাবাহিনীর ব্যাপক ভিত্তিক আগ্রাসনে 9 জন ফিলিস্তিনি শহীদ এবং 20 জন আহত হওয়ার পর ফিলিস্তিনিরা তীব্র প্রতিরোধকামী হয়ে ওঠার মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে সেখানে নতুন করে ইন্তিফাদার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ইহুদিবাদী মিডিয়া এবং ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইয়েদিয়ত আহারনোট সংবাদপত্রের সামরিক বিশ্লেষক রন বেন ইশায়ারের মতে, গত 2 দিনের জেনিন এবং কুদসের ঘটনা, যা সাম্প্রতিক মাসগুলোতে সংঘটিত ঘটনার চেয়ে তুলনামূলকভাবে তীব্র সহিংসতা ছিল, তা সত্যিকারের ইন্তিফাদাতে পরিণত করতে পারে। কারণ এসব সহিংস ঘটনায় বিপুল সংখ্যক ইহুদি এবং প্রতিরোধকামী ফিলিস্তিনি অংশগ্রহণ করে। এর উপর ভিত্তি করে মা আরিব সংবাদপত্র ইহুদিবাদী ইসরায়েলি সরকারকে দ্রুত উত্তেজনা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে লিখেছে, জেরুজালেমে একজন ফিলিস্তিনির বড় ধরনের অপারেশনে 9 ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত হওয়ার পর এর পাল্টা হামলায় জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 10 জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। প্রায় 15 বছর আগে এই অভিযানটি সবচেয়ে বড় অভিযান। সরকার এবং নিরাপত্তা সংস্থার মূল লক্ষ্য হওয়া উচিত উত্তেজনা নিয়ন্ত্রণ করা। এমনকি এখন ফিলিস্তিনিদের আন্দোলন নিয়ন্ত্রণ করা হলেও সামনের দিনগুলোতে, বিশেষ করে রমজান মাসে, উত্তেজনা বাড়বে বলেও সংবাদপত্রটি হুঁশিয়ারি করে দিয়েছে। যাই হোক, জেনিন শিবিরে ইহুদিবাদী সেনাবাহিনীর বড় আকারের আগ্রাসন, ফিলিস্তিনি প্রতিরোধকামীদের রকেট হামলার পাশাপাশি ফিলিস্তিনিদের 3টি স্বতন্ত্র সশস্ত্র অভিযানের ক্ষেত্র তৈরি করেছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এরই মধ্যে এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে দাম বৃদ্ধির সরকারি ঘোষণা আসার পর বাজারে আবারও বেড়েছে চিনির দাম। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জোর চেষ্টা করছে সরকার বলেছেন বাণিজ্যমন্ত্রী। গেল সপ্তাহে জেলা প্রশাসকদেরও এ বিষয়ে সতর্ক ব্যবস্থাপনা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। তবে এরই মধ্যে দাম বৃদ্ধির সরকারি ঘোষণা আসার পর বাজারে আবারও বাড়ল চিনির দাম। এতদিন কেজি 110 টাকায় বিক্রি করা চিনি এবার দাম বেড়ে 125 টাকা হয়ে গেছে। ভোক্তাদের নাবিশ্বাস উঠলেও বাজার সিন্ডিকেট ভেঙে চীনের দাম স্বাভাবিক করতে বরাবরের মতোই ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। গেল বৃহস্পতিবার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চীনের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন এ দাম আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বর্তমানে বাজারে কোথাও কোথাও এই চিনির দাম 110 থেকে 115 টাকা বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, মিল থেকে চিনি সরবরাহ কমে দেওয়া হয়েছে। তবে মিলারদের দাবি, তারা সরবরাহ ঠিক রেখেছেন। খুচরা ব্যবসায়ীরা বেশি লাভের আশায় মজুত করে দাম বাড়িয়ে বিক্রি করছে। জিগাতলা এলাকার নাফি জেনারেল স্টোরের দোকানী স্বপন ফকির বলেন, সরকার আরেক দফা দাম বাড়ানোর ঘোষণা দেয়, চিনির দাম অনেকটাই বেড়ে গেছে।
সকালবেলায় চিনি বস্তা কিনতে গেছিলাম 1 ক্রেট 500-300 টাকা বস্তা কিনছিলাম, কিন্তু বিকেলবেলা কিনতে গেছি আর 250 টাকা বস্তা বাইরে গেছে।
শান্তিনগর কাঁচা বাজারে চিনি কিনতে আসা রাসেল মিয়াজি নামে এক ক্রেতা বলেন, রমজানের সময় চাহিদার শীর্ষে থাকে চিনি। সরকার এখনই যদি কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে আসন্ন রমজানে চিনি পাওয়া আরো অনেক কষ্টের হবে।
কালকে আমরা চিনি কিনছি 112 টাকা কেজি, মানে এমনি খুচরা বাজার থেকে।
সরকারিভাবে বলা হয়েছিল যে 1 তারিখ থেকে আর কি দাম বাড়বে, এটা মানে ঘোষণা করা হয়েছিল, তো অথচ সেটা আর কি দুদিন আগেই বেড়ে গেছে।
চিনির ডিলার তিশা স্টোরের স্বত্বাধিকারী সুমন বলেন, মিল মালিকরা চিনি সরবরাহে স্বাভাবিক রাখছে দাবি করলেও প্রকৃতপক্ষে তারা চাহিদা মতো চিনি দিতে পারছেন না।
যারা ইম্পোর্ট করে এক এক মিলে দেখবেন কোটি কোটি টন লয়ে বসে রয়েছে। আপনি ওদের কাছে যাইবেন, বিদ্যুতের সংকট দিব, গ্যাসের সংকট দিব।
এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন রেডিও তেহরানকে বলেন,
রমজান সামনে আসতেছে, অনেক ভোক্তার মধ্যে একটা আশঙ্কা আছে রমজানে আবার কোন ধরনের কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা একটা সংকট তৈরি করবে কিনা। তো এই জায়গাতে আমরা মনে করি সরকারের যে আশ্বাস বাণী, এটার বাস্তবায়ন হওয়া দরকার।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন,
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর। প্রিয়জন, অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। আশরাফ ভাই ছুটিতে থাকায় হাদিস শোনানোর দায়িত্বটা আমি পালন করছি। ইমাম আলী ইবনে মুসা রেজা আলাইহিস সালাম বলেছেন, বিপদ আপদে ধৈর্য ধরা একটি সুন্দর গুণ, আর এর চেয়ে উত্তম হচ্ছে হারাম বিষয়াদির বিপরীতে ধৈর্য ধারণ করা, অর্থাৎ ধৈর্য সহকারে হারাম কাজ থেকে দূরে থাকা এবং সেগুলো বর্জন করা। মুমিনের জন্য সব হারাম বর্জন করা ফরজ বা অপরিহার্য।
আমরা সবাই সত্য পথের অনুসারী হব এবং সত্য বাণীর আলোকে জীবন গড়ার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগের পাড়া থেকে, আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা অজয় কুমার সরকার। তিনি লিখেছেন, ইরানের রাজধানী তেহরান থেকে প্রতিদিন বাংলা অনুষ্ঠান প্রচারিত হয়। প্রতিদিন অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তারপর প্রতিদিন নিরপেক্ষ বিশ্ব সংবাদ। সংবাদ শেষে উপমহাদেশের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাত, তারপর প্রতিদিন দুই বাংলার জনপ্রিয় সব দৈনিক পত্রিকার শিরোনাম পাঠ, তৎসঙ্গে বিশেষ সংবাদ নিয়ে সংবাদ বিশ্লেষণ। এছাড়া সাপ্তাহিক পরিবেশনাগুলোর মধ্যে মহিলা বিষয়ক অনুষ্ঠান নারী মানব ফুল, শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রিয়জন এবং শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রংধনু আসর বেশি ভালো লাগে।
রেডিও তেহরানের প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে ইমেল পাঠানোয় শ্রোতাবন্ধু অজয় কুমার সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের নওগাঁ জেলার তিলনা থেকে আলী আহমেদ আরিফ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি এ চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে কিছু লেখেননি, কেবল ব্যক্তিগত একটি সুসংবাদ শেয়ার করেছেন।
তাই নাকি? তাহলে সুসংবাদটাই ঝটপট শুনি।
সংবাদটি হলো, আরিফ ভাই গত 10 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ সম্পন্ন করায় আলী আহমেদ আরিফ ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক, আমরা এ দোয়াই করছি। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, দেখতে দেখতে চলে এলো 13 ফেব্রুয়ারি, অর্থাৎ বিশ্ব বেতার দিবস। 2011 সালে ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলো দ্বারা ঘোষিত এবং 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক আন্তর্জাতিক দিবস হিসেবে গৃহীত হয়। বিশ্ব বেতার দিবসের 12তম সংস্করণের থিম হল রেডিও এবং শান্তি। আমার দৃঢ় বিশ্বাস, রেডিও বিশ্ব শান্তি স্থাপনে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। শুধু সহযোগিতা, উদ্যোগ আর প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে। এ শ্রোতা ভাই, বিশ্ব বেতার দিবসে সকল রেডিও প্রেমিক কর্মকর্তা ও শ্রোতা বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে লেখাটি শেষ করেছেন।
আপনাকে সহ রেডিও তেহরানের সকল শ্রোতা, বেতার প্রেমিক, সকল সংগঠক ও ডিএক্সআর বন্ধুদেরকে জানাই বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা।
বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা থানার গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জামির হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি আপনাদের একজন নতুন শ্রোতা। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান খুবই প্রিয়, তবে শিশু কিশোরদের অনুষ্ঠান রংধনু ও পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো বেশি ভালো লাগে। আমি জানতে চাই আমার আইফোনে অনুষ্ঠান দুটি ডাউনলোড কিভাবে করব।
ভাই জামির হোসেন, আইফোন সহ সকল স্মার্টফোনেই আমাদের অনুষ্ঠানমালার অডিও ফাইল ডাউনলোড করা যায়। আপনি যে অনুষ্ঠানটি ডাউনলোড করতে চান সেই অনুষ্ঠানের লিঙ্কটি ওপেন করে ফটোর নিচে লেখা ডাউনলোডের উপর ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। যদি কোনো কারণে ডাউনলোড করতে না পারেন, তাহলে আমাদের ওয়েব ভার্সন থেকে কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। তো চিঠি ও প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে মোহাম্মদ হাফিজুর রহমানের। তিনি লিখেছেন, নিয়মিত রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছি এবং সময় ও সুবিধা মতো আপনাদের ওয়েব পেজ ভিজিট করছি। 14 জানুয়ারি তারিখে প্রচারিত ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি শুনে সমৃদ্ধ হয়েছি, পরিচিত হয়েছি আসল ইতিহাস সম্বন্ধে। যুদ্ধের ময়দানে ইরানি বীর যোদ্ধাদের আল্লাহর স্মরণ নিয়ে গঠনমূলক আলোচনা শুনেছি। আল্লাহর উপর ভরসা করার কারণে ইরানি যোদ্ধাদের মানসিক শান্তি ও প্রতিরোধ ক্ষমতা কিভাবে বেড়ে গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনে সমৃদ্ধ হয়েছে। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি সৈনিকদের কঠোর পরিশ্রম ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনাও ভীষণ ভালো ছিল। ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানের প্রতিটি পর্ব ইতিহাসের প্রত্যক্ষ দলিল বলে এই শ্রোতাবন্ধু মন্তব্য করেছেন।
1979 সালে ইরানে ইসলামে বিপ্লব বিজয়ের এক বছর পর 1980 সালে দেশটির উপর ইরাকের মাধ্যমে চাপিয়ে দেয়া হয় এক দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে। অনুষ্ঠানটি থেকে শ্রোতাবন্ধুরা উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগল। তো চিঠি ও মতামতের জন্য হাফিজুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসরের পরের মেইলটি পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং সাধারণ সম্পাদক আবু তাহের। 700+ শব্দের এই লেখাটিতে তারা 2022 সালে রেডিও তেহরানের শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করেছেন। সেই সঙ্গে 2022 সালে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের বাস্তবায়িত কর্মসূচিগুলো তুলে ধরেছেন।
আচ্ছা, এত বড় লেখা তো প্রিয়জনের সংক্ষিপ্ত আসরে পড়া সম্ভব হবে না, তাহলে উপায়?
উপায় অবশ্য একটা আছে। আমরা IRIB ফ্যান ক্লাবের সভাপতি যুবরাজ চৌধুরী ভাইকে আমাদের সঙ্গে যুক্ত করে তার অনুভূতি জানতে পারি।
তাহলে তো খুব ভালো হয়, এতে সময়ও বাঁচলো আর যুবরাজ ভাইয়ের কণ্ঠ শোনা হলো।
তাহলে আর কথা না বাড়িয়ে যুবরাজ ভাইয়ের অনুভূতি জানা যাক।
আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে 2022 সালে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রেডিও তেহরান বাংলার বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব নির্বাচিত হয়েছে। রেডিও তেহরান বাংলার 2022 সালে শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ক্লাবগুলোর সারা বছরের সক্রিয় ভূমিকা, সচিত্র প্রতিবেদন, বাস্তব কর্মকাণ্ড রেডিও তেহরান বাংলা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে। রেডিও তেহরান কর্তৃপক্ষ ক্লাবগুলো সারা বছরের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড, রেডিও তেহরান বাংলার প্রচার ও প্রসারের বিষয়টি বিশেষ বিশ্লেষণ করে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশকে শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব হিসেবে নির্বাচিত করেছে। এই জন্য রেডিও তেহরান বাংলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে সারা বছর কুইজ, রচনা, প্রবন্ধ, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি মানবতার কল্যাণে দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ বিতরণ সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছে। আশা করি আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। রেডিও তেহরান বাংলার জনপ্রিয়তাকে বিশ্বের দরবারে সমুন্নত রাখতে বাংলাদেশ ভারতের শ্রোতা ক্লাবগুলোর সাথে নিঃস্বার্থভাবে সার্বক্ষণিক সময় দিয়ে পরামর্শ দিয়ে উজ্জীবিত করে রাখার নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছেন রেডিও তেহরান বাংলার প্রাণপ্রিয় আশরাফুর রহমান, যার অবদান কোনোভাবে অস্বীকার করা যায় না। বাংলাদেশ ও ভারতের শ্রোতা ক্লাবগুলো তাদের নিজস্ব অর্থায়নে রেডিও তেহরান বাংলার শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি নানা প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রেডিও তেহরান বাংলার সহযোগী সংগঠন হিসেবে দুই বাংলার শ্রোতা এবং শ্রোতা ক্লাবগুলোর সকল কর্মকাণ্ড পরিচালনার সহযোগী হিসেবে পাশে থাকবে। চলতি বছরও IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের কার্যকরী পরিষদ ও রেডিও তেহরান বাংলার কর্তৃপক্ষের সাথে যৌথভাবে আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন এই প্রত্যাশায় নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা সহ আপনাদেরই জাকারিয়া চৌধুরী যুবরাজ, সভাপতি IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন যুবরাজ চৌধুরী ভাইয়ের প্রতিক্রিয়া। তো বার্ষিক শ্রেষ্ঠ ক্লাবের পুরস্কার পাওয়াই আপনাকে এবং আপনার ক্লাবের সবাইকে প্রিয়জনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। শ্রোতাবন্ধুরা, আবারও ক্লাব কার্যক্রমের খবর। এটি পাঠিয়েছেন ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয়। তিনি লিখেছেন, জেনে আনন্দিত হবেন যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমরা আনুষ্ঠানিকভাবে IRIB ফ্যান ক্লাব ঢাকার শুভ উদ্বোধন করতে যাচ্ছি। ঢাকার মিরপুরের একটি রেস্টুরেন্টে ওই দিন সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের কমিটি গঠন করা হবে। এতে বাৎসরিক কর্ম পরিকল্পনা নির্ধারণ ও তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হবে। ঢাকায় বসবাসকারী সকল শ্রোতাকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও এই বেতার শ্রোতা সংগঠক জানিয়েছেন।
IRIB বাংলা এবং বেতার শ্রোতাদের জন্য খুবই আনন্দের খবর এটি। আপনাদের উদ্যোগের সাফল্য কামনা করছি। আশা করি 10 ফেব্রুয়ারির অনুষ্ঠানে ঢাকার সকল শ্রোতাবন্ধু অংশ নেবেন।
ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর গ্রাম থেকে সুরজিৎ মাহান্তি পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা থেকে গত 12 জানুয়ারি প্রচারিত অর্থসহ কোরআন তিলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর ও কথাবার্তা অনুষ্ঠানটি শুনেছি। ওই দিনের রংধনু আসর ছিল পুরোপুরি শিক্ষণীয়। গল্প থেকে জানতে পারলাম যে আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। পৃথিবীতে পাপ কোনোদিন চাপা থাকে না। যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। মানুষের কাজ চেষ্টা চালিয়ে যাওয়া, ফল দেওয়ার মালিক আল্লাহ। সবশেষে গানটিও রংধনু আসর উপযোগী ও শিক্ষণীয়।
রংধনু আসর সম্পর্কে সুন্দর মতামতের জন্য সুরঞ্জিত মাহান্তি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বন্দর কর্মকার পট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার অন্যতম পছন্দের গণমাধ্যম। এ বেতারের প্রতিটি অনুষ্ঠান শুনে আমি উপকৃত হচ্ছি। গত 17 জানুয়ারি তারিখে প্রচারিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি খুব চমৎকার লেগেছে। এ অনুষ্ঠানটি গৃহ চিকিৎসকের ভূমিকা পালন করছে।
রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি আপনার গৃহ চিকিৎসকের ভূমিকা পালন করছে জেনে সত্যিই ভালো লাগলো। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে 3 জন শ্রোতার সংক্ষিপ্ত মতামত তুলে ধরব। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গোপ লিখেছেন, রেডিও তেহরান শ্রোতাদেরকে নানা আঙ্গিকের অনুষ্ঠান শুনিয়েই ক্ষান্ত থাকে না, শ্রোতাদের উৎসাহ দিতে আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজনও করে, এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর গ্রাম থেকে আলোকিত মানুষচয় আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ATM আতর রহমান রঞ্জু লিখেছেন, রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান ভালো লাগে, বিশেষ করে বিশ্ব সংবাদ, কথাবার্তা, রংধনুর আসর, স্বাস্থ্যকথা, সুখের নীর, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান, গল্প ও প্রবাদের গল্প বেশি ভালো লাগে।
টাঙ্গাইলের সাগরদিঘি থেকে মোবারক হোসেন ফনি লিখেছেন, ইমাম বাকের আলাইসাল্লামের জন্মদিন উপলক্ষে আলোচনাটি ভীষণ ভালো লেগেছে।
আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে ইমেল করাই ভাই দেবাশিস গো, আতর রহমান রঞ্জু এবং মোবারক হোসেন ফনি, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ।
তো শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। শহরতলির ধূসর আলো শিরোনামের গানটির কথা লিখেছেন খালিদ সাইফুল্লাহ, সুর করেছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ, গান গেয়েছেন মুনায়েম বিল্লাহ।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
শহরতলির ধূসর আলো মানুষ অন্ধকারে শান্তি ঘরে নীরব সুরে ডাকবে কে বাতারে। শহর তলির ধূসর আলো মানুষ অন্ধকারে শান্তি ঘরে নীরব সুরে ডাকবে কে বাতারে ভীষণ ব্যথায় চিৎকার করে ছদ্মবেশে আলোর পথের ডাক দিয়ে যা কাছে না আর শহর তলির ধূসর আলো মানুষ অন্ধকারে শান্তি ঘরে নীরব সুরে ডাকবে কে মাতারে শহর তলির পাথর দুয়ার বাতাস ঢোকা মানা আধার কেটে আসবে কবে সুখের আলো কণা শহর তলির পাথর দুয়ার বাতাস ঢোকা মানা আধার কেটে আসবে ক্রমে হচ্ছে মনে আক্ষেপাজে এই শহরের ইচ্ছে গুলো কাছে হি জলব শহর তলির ধূস অন্ধকারে শান্তি ঘরে নীরব সুরে ডাকবে কে মাতারে শান্তি ঘরে নীরব সুরে ডাকবে কে মাতারে শহর তলির ধূস
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 30 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালায় না, বললেন শেখ হাসিনা যুগান্তর। নদী দখল নিয়ে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রথম আলো। বাংলাদেশের জন্য পরিস্থিতি জটিল করছে ইউক্রেন যুদ্ধ, রিপোর্ট ইত্তেফাক। মানব জমিনের খবর, দেশে ব্যবসায় দুর্নীতি বড় বাধা। 27 দিনে প্রবাসায় $167 কোটি কালের কণ্ঠ। দূষিত শহরে আজ শীর্ষে ঢাকা, লাহোর দ্বিতীয়। বাংলাদেশ প্রতিদিন। কলকাতার শিরোনাম,
পুলিশ কর্মকর্তার গুলিতে উড়িষ্যার মন্ত্রী মারা গেছেন এনডিটিভি। মন্ত্রীকে গুলি করা সেই পুলিশকর্মী মানসিক রোগী, আনন্দবাজার পত্রিকার খবর। আপনারা কিসের ভিত্তিতে বলছেন বিরোধী শিবির ছত্রভঙ্গ? সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। গণশুনানি লাগবে না, প্রজ্ঞাপনেই জ্বালানির দাম বাড়াতে পারবে সরকার। ইত্তেফাক সহ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, বিদ্যুৎ গ্যাস সহ জ্বালানির দাম বাড়ানো কমানোর ক্ষমতা সরাসরি সরকারের হাতে নিতে সংসদে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2023 পাশ হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল রোববার সংসদে বিলটি পাশের প্রস্তাব করলে এতে আপত্তি জানান জাতীয় পার্টির দুইজন ও গণফোরামের একজন সংসদ সদস্য। তাদের আপত্তি সমালোচনার মুখেই পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়েছে।
নদী দখল নিয়ে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রথম আলোয় খবরে লেখা হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার অভিযোগ করেছেন, কমিশনের বর্তমান চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর আত্মীয় স্বজন এবং তাঁকে যারা চেয়ারম্যান বানিয়েছেন তারা সবাই নদী দখলদার। এসব দখলদারকে আড়াল করতে তিনি নদী দখলদারদের তালিকা বাতিল করে দিয়েছেন। জেলা প্রশাসকদের মাধ্যমে নদী রক্ষা কমিশন এ তালিকা তৈরি করেছিল।
রাজনীতির খবর, ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে। এর পাশাপাশি ঢাকার পক্ষপাতহীন পররাষ্ট্রনীতিকে পরীক্ষার মুখে ফেলেছে মস্কো ওয়াশিংটনের বিরোধ। এদিকে যুক্তরাষ্ট্র আর রাশিয়া উভয় দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক প্রয়োজন, কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় সেই সম্পর্ক বজায় রাখা কঠিন হবে। ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। খবরটি ইত্তেফাক পরিবেশন করেছে।
বিষয়টি জনসভায় ট্রেন ভাড়া। 29 জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় যাত্রী পরিবহনের জন্য রেলওয়ে পশ্চিমাঞ্চল মোট 8টি বিশেষ ট্রেন ভাড়া দিয়েছিল। শুধু একটি ট্রেন নয়, গুনে গুনে 8টি ট্রেন রাজনৈতিক সমাবেশের জন্য ভাড়া দেওয়ার নজির সৃষ্টি করেছে রেলওয়ে। এতে রেলওয়ের আয় যেমন বেড়েছে, তেমনি গণতন্ত্রের জন্য কিছুটা হলেও তারা অবদান রাখতে পেরেছে। সংবাদ বিশ্লেষণে প্রশ্ন করা হয়েছে, প্রথম প্রশ্ন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কি বিএনপির আবেদনে সাড়া দেবে? দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রীয় সম্পদ নষ্টের আশঙ্কায় বিএনপির আবেদনটি কি বিবেচনার অযোগ্য বলে খারিজ করে দেয়া হবে? বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ ছিল গত বছরের 3 ডিসেম্বর। সেই গণসমাবেশের 2 দিন আগে রাজশাহীতে হঠাৎ পরিবহন ধর্মঘট শুরু হয়। বিষয়টি কাকতালীয়। বিএনপির সমাবেশ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে আকস্মিকভাবে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। প্রথম আলোর সংবাদ ভাষ্য এটি। দৈনিকটির অপর এক শিরোনাম, এরকম মতামত রম্য কথন বা আওয়ামী লীগের সমাবেশের জন্য বিশেষ 8টি ট্রেন।
অর্থনীতির খবর, যুগান্তরের শিরোনাম, আর্থিক খাতের সংস্কার সহ অর্থনীতিতে 5 চ্যালেঞ্জ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের সামনে 5টি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হল আর্থিক খাতের সংস্কার, উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, মানব সম্পদ উন্নয়ন এবং বেসরকারি খাতের সম্প্রসারণ অর্থাৎ বিনিয়োগ বাড়ানো। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, দেশে চলমান তীব্র ডলার সংকটের সময় প্রবাসী আয়ে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম 27 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 167 কোটি মার্কিন ডলার।
দেশে ব্যবসায়ী দুর্নীতি বড় বাধা। মানব জমিনের এ খবরে লেখা হয়েছে, দেশে ব্যবসায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দুর্নীতি প্রধান বাধা। একই সঙ্গে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে অপর্যাপ্ত অবকাঠামো, ঋণ প্রাপ্তির অপর্যাপ্ততা ও অদক্ষ প্রশাসন। এছাড়া যুক্ত হয়েছে সাম্প্রতিককালের উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট ব্যবসার পরিবেশকে আরও জটিল করে তুলেছে। তাছাড়া 2021 সালের তুলনায় 2022 সালে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের বাংলাদেশ ব্যবসায় পরিবেশ 2022 উদ্যোক্তা জরিপে এসব তথ্য উঠে এসেছে। চলমান অর্থনৈতিক বাস্তবতায় যোগ হয়েছে আরও নতুন 3টি চ্যালেঞ্জ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস মারা গেছেন। রোববার রাজ্যটির ঝারসুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধীচকের কাছে তাকে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। গুলিতে গুরুতর আহত স্বাস্থ্যমন্ত্রী নবকিশোরকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে গুলি করা হয় এবং সেটি তার বুকে লাগে। আর আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে গুলি করে খুনের দায়ে অভিযুক্ত পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানসিক রোগী। প্রশ্ন উঠেছে, মানসিক রোগী হওয়া সত্ত্বেও কেন তাকে পিস্তল দেওয়া হয়েছিল, কেনই বা তাকে পুলিশের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হয়েছিল।
আপনারা কিসের ভিত্তিতে বলছেন বিরোধী শিবির ছত্রভঙ্গ? আশার কথা রাহুলের মুখে। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, এম কে স্ট্যালিন, সুপ্রিয়া সুলে, আদিত্য ঠাকরে থেকে ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিরা ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছেন, কিন্তু এই যাত্রা থেকে দূরত্ব বজায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের দল। কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত প্রায় 3,850 কিলোমিটার পদযাত্রা আজ শেষ হল। যাত্রা শেষে সোমবার শ্রীনগরে শের-ই কাশ্মীর স্টেডিয়ামে জনসভা হল। বিরোধী শিবিরের ছত্রভঙ্গ পরিস্থিতির মুখে দাঁড়িয়েও আজ ওয়েনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পাল্টা প্রশ্ন, আপনারা কিসের ভিত্তিতে বিরোধী শিবির ছত্রভঙ্গ বলছেন? রাহুলের দাবি, এই যাত্রার অবশ্যই রাজনৈতিক প্রভাব পড়বে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের অবস্থান অক্ষুণ্ণ রাখতে অর্থনৈতিক সমৃদ্ধির উপর জোর দিলেন সর্বোচ্চ নেতা। মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইসরায়েলকে রক্ষা করা যাবে না, নাসের কান আনির মন্তব্য। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।